হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন সকাল 11টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশি নাগরিকরা বিয়ে করতে পারবে না বলে বাংলাদেশ সরকার যে নিষেধাজ্ঞামূলক আইন করেছে হাইকোর্ট তা বহাল রেখেছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার বা আধারের তথ্য ফাঁস হওয়ার খবর করায় সাংবাদিকের নামে এফআইআর দায়ের হওয়ায় গোটা দেশে প্রবল প্রতিবাদ।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। উত্তর কোরিয়া আসছে মাসে শীতকালীন অলিম্পিকে যোগদানের জন্য পিয়ংচ্যাংয়ে উচ্চস্তরের একটি প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছে। স্বৈরতান্ত্রিক শাসনাধীন উত্তর ও গণতান্ত্রিক পন্থানুসারী দক্ষিণ কোরিয়ার মধ্যে মঙ্গলবারের প্রথম মুখোমুখি সংলাপ অনুষ্ঠানে প্রস্তাবটা উঠেছিল। তথাকথিত শান্তিপল্লী পানমুঞ্জামে অনুষ্ঠিত হয় ওই সংলাপ। ওই শান্তিপল্লীতে 1953 সালে স্বাক্ষরিত সাময়িক অস্ত্র সম্বরণ চুক্তি কোরীয় যুদ্ধের লড়াই থামিয়েছিল। একীকরণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী চুন হাই সুং পিয়ংইয়াংয়ে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়া ওই শীতকালীন অলিম্পিকে উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ক্রীড়াবিদ এবং হর্ষবর্ধনকারী দলের সদস্য সম্বলিত একটি প্রতিনিধি দল পাঠাবে বলে মনস্থ করেছে। উপমন্ত্রী চুন বলেন, সোল প্রস্তাব করেছে পিয়ংচ্যাংয়ের ক্রীড়ানুষ্ঠানে দুদল একসঙ্গে আনুষ্ঠানিক শোভাযাত্রায় হিস্সা নেবে। ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধনী কর্মকাণ্ড শুরু হবে ফেব্রুয়ারির 9 তারিখে। পাকিস্তান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক বা গোয়েন্দা সংশ্লিষ্ট পারস্পরিক সহযোগিতা সম্পর্ক ছিন্ন করার কথা বলেছে, ইসলামাবাদে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তার যথার্থ অস্বীকার করে। দূতাবাসের মুখপাত্র রিচার্ড স্নেল সায়ার বলেছেন, এই সহযোগিতা বিচ্ছিন্ন হওয়া নিয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা আমরা পাইনি। এর আগে আজ মঙ্গলবারে ইসলামাবাদে অবস্থিত সরকারি উদ্যোগে পরিচালিত ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হুররাম দস্তগীর খান বলেন, গোয়েন্দা সহযোগিতা ও প্রতিরক্ষা সহযোগিতার বিস্তৃত ক্ষেত্রটি আমরা জব্দ করেছি। তবে আফগানিস্তানে মোতায়েন নেটো বাহিনীর রসদ সরবরাহের জন্য নির্দিষ্ট পথ এখনও খোলাই রইবে বলে উল্লেখ করেছেন তিনি। দক্ষিণ চীন সাগরে দুর্ঘটনা কবলিত ইরানি তেল ট্যাঙ্কারে আগুন দাও দাও করে জ্বলছে এখনও আজ মঙ্গলবারেও। সেই 3 দিন আগে চীনের একটি মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগার পর থেকেই ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। এটি ঘটে চীনের পূর্ব উপকূলের অদূরবর্তী সাগরবক্ষে। চীনের পরিবহন মন্ত্রণালয় আজ মঙ্গলবার জানিয়েছে, সাগরবক্ষের অতীব প্রতিকূল পরিস্থিতির কারণে পানামায় রেজিস্ট্রিকৃত ওই তেল ট্যাঙ্কারের আগুন নেভানোর কাজে ব্যবহৃত আপৎকালীন উদ্ধার নৌযানের তৎপরতা দারুণভাবে ব্যাহত হচ্ছে। দোমড়ানো মোচড়ানো ওই সাঞ্চি নামের তেল ট্যাঙ্কারের আগুন নেভানো বা নাবিকদের কোনোরকম হদিশ করার কাজ সাগরবক্ষের উত্তাল ঢেউ এবং সেসঙ্গে দূষিত ধোঁয়া উদ্গিরণের কারণে সামাল দেওয়া যাচ্ছে না। 900 বর্গ নটিক্যাল মাইল এলাকাব্যাপী সাগরবক্ষে উদ্ধার জাহাজ ও বিমান নিয়ে সন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর লোকজন। ওই ট্যাঙ্কারটিতে নাবিক ছিলেন 32 জন, ইরানি 30 এবং বাংলাদেশের 2 জন। চীনের পরিবহন মন্ত্রণালয় বলছে, ধ্বংসাবশেষের কাছাকাছি অজ্ঞাত পরিচয় একটি দেহাবশেষের সন্ধান মিলেছে। এর আগে চীনের কর্মকর্তারা আশঙ্কা ব্যক্ত করেছিলেন, ওই তেল ট্যাঙ্কারটি বিস্ফোরিত হতে পারে বলে ভয় হচ্ছে এবং তাতে করে পরিবেশ বিপর্যয় ব্যাপক বিস্তৃত পরিসরে দেখা দিতেও পারে। সিরিয়ার সামরিক বাহিনী বলছে, ইসরায়েলি সৈন্যরা আজ মঙ্গলবার সিরীয় ভূখণ্ড নিশানা করে বেশ কয়েক প্রস্থ ক্ষেপণাস্ত্রের আঘাত এনেছে। এর মধ্যে দামেস্কের উত্তর পূর্বাঞ্চলবর্তী একটি এলাকাও ছিল। সেনাবাহিনী বলছে, কিছু কিছু ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে, বাকিগুলো কুতায়ফেহ এলাকায় এবং একটি সামরিক স্থাপনার কাছাকাছি কিছু ক্ষতি সাধন করেছে। সামরিক বাহিনীর বয়ানে বলা হয়, সিরীয় বাহিনী একটি ইসরায়েলি বিমানে আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করা হতে বিরত থাকছে। যুক্তরাষ্ট্রের 2016 নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে তদন্ত কাজে ব্যাপৃত বিশেষ অভিশংসক প্রেসিডেন্টের সাক্ষাৎকার গ্রহণ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে আলোচনায় মিলিত হয়েছেন। দুপক্ষে গেল মাসে আলোচনা হয়েছিল, কিন্তু সম্ভাব্য সাক্ষাৎকার বিষয়ে বিস্তারিত খুঁটিনাটি এখনও অবধি স্থির হয়নি বলে বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে। সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করে ট্রাম্প এফবিআই এর কাজে বিঘ্ন সৃষ্টি করেছিলেন কিনা তদন্তকারীরা তা নিয়ে কাজ করছেন এখন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। কোনো রোহিঙ্গা আশ্রয় প্রার্থীকে কোনো বাংলাদেশি নাগরিক বিয়ে করতে পারবেন না, বাংলাদেশ সরকারের এ নিষেধাজ্ঞা বাংলাদেশের হাইকোর্ট বহাল রেখেছে, জানাচ্ছেন আমির খসরু তাঁর রিপোর্টে।
বাংলাদেশের হাইকোর্ট যে কোনো রোহিঙ্গা আশ্রয় প্রার্থীকে কোনো বাংলাদেশি নাগরিক বিয়ে করতে পারবে না বলে নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশ সরকার যে আইন করেছে তা বহাল রেখেছে। মানিকগঞ্জ জেলার মাদ্রাসা শিক্ষক শোয়েব হোসেন এক রোহিঙ্গা নারীকে গত বছরের সেপ্টেম্বরে বিয়ে করার পরে তার বাবা বাবুল হোসেন সম্প্রতি বাংলাদেশ সরকারের ওই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। হাইকোর্ট রিট নিষ্পত্তি করে সরকারের আইন বহাল রেখেছে এবং আইন অমান্য করা ও আদালতের সময় নষ্ট করার জন্য রিটকারী বাবুল হোসেনকে ১,০০,০০০ টাকা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে যে বিয়ে হয়ে গেছে সেই বিয়ের ভবিষ্যৎ কী সে সম্পর্কে হাইকোর্ট কিছু বলেনি। গত বছরের অক্টোবরে রোহিঙ্গাদের বিয়ে করা সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করে সরকার এক নির্দেশনা দেয়। ২০১৪ সালেও সরকার এ সম্পর্কে একটি আইন জারি করে। বিভিন্ন সূত্রে জানা গেছে অবৈধ উপায়ে বাংলাদেশি নাগরিকত্বের নিবন্ধন এবং নাগরিকত্ব পরিচয়পত্র জোগাড় করে গত কয়েক বছরে এ জাতীয় বেশ কিছু বিয়ে ঘটনা ঘটেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত করবার জন্যে এবার ড্রোন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত করতে এবার ড্রোন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ইতিমধ্যেই দেশের প্রতিটি জোনকে এই ক্যামেরা কেনার নির্দেশ দেওয়া হয়েছে দেশের কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফ থেকে। নির্দেশ পাওয়া মাত্রই পশ্চিম মধ্য রেল জোন ড্রোন ক্যামেরা কিনে তা ব্যবহারও শুরু করে দিল। মূলত নিরাপত্তা ও রেললাইনের উপরে নজরদারি বাড়াতে এই ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এছাড়াও বিভিন্ন এলাকায় কাজের গতি প্রকৃতি দেখার জন্য ব্যবহার করা হবে এই ড্রোন ক্যামেরা। গত কয়েক বছর ধরে ভারতীয় রেল পরিকাঠামো উন্নয়নে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর জোরও দিচ্ছে। ইতিমধ্যেই দেশের অন্যতম স্টেশনগুলোকে ওয়াইফাই পরিষেবার মধ্যেও যুক্ত করা হয়েছে। এবার সেই তালিকায় আনা হচ্ছে ড্রোনও। জানা যাচ্ছে নিরাপত্তা ব্যবস্থা এই ড্রোনের সাহায্যে নাশকতামূলক কাজ কর্মকে অনেকটাই রুখে দেওয়া সম্ভবপর হবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
গত কয়েকদিন যাবতই বাংলাদেশের ওপর দিয়ে বয়ে চলা মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন চলবে বলে বাংলাদেশ আবহাওয়া দফতর জানিয়েছে। বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন এর ওপর ঢাকা থেকে জহুরুল আলম।
সোমবার তাপমাত্রা কিছুটা বাড়লেও শৈত্যপ্রবাহ এই মুহূর্তে চলে যাওয়ার সম্ভাবনা নাই বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের উপপরিচালক আয়শা খাতুন। তিনি বলেন,
আগামীকালের পরে তাপমাত্রা বেড়ে এই যে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ সেটি আস্তে আস্তে কমে যাবে, তবে তাপমাত্রা বাড়লেও শৈত্যপ্রবাহ কিন্তু চলে যাবে না বা ঠান্ডা চলে যাবে না, শৈত্যপ্রবাহ থাকবে, তবে এটি মৃদু থেকে মাঝারি আকারের থাকবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন চলতি শৈত্যপ্রবাহটি সাইবেরিয়া থেকে বয়ে এসে হিমালয় পর্বতমালায় ধাক্কা খেয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এদিকে শৈত্যপ্রবাহের কারণে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সৃষ্টি হওয়া পরিস্থিতি মনিটর করার জন্য 20টি জেলায় সমসংখ্যক কর্মকর্তার অধীনে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ওই সকল জেলায় জরুরি ভিত্তিতে বিতরণের জন্য সোমবার 1,00,000 কম্বল এবং 80,000 প্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও কম্বল পাঠানো হবে বলে তিনি জানান। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সন্দেহ করা হচ্ছে যে আত্মঘাতী এক বোমাবাজ পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কমসে কম 6 ব্যক্তির প্রাণনাশ ঘটিয়েছে এবং ঘটনায় 25 জনেরও বেশি লোক জখম হয়েছেন। আজ মঙ্গলবারের এ ঘটনার লক্ষ্য ছিল একটি পুলিশ পরিবহন যান এবং ঘটনা ঘটে সংঘাত বিক্ষুব্ধ বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি অতীব সুরক্ষিত নিরাপত্তা এলাকায়। চিকিৎসক ও উদ্ধারকর্মীদের সূত্রে বলা হচ্ছে হতাহতদের অধিকাংশই পুলিশকর্মী এবং আহতদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক সন্ধানে জানা গিয়েছে বোমারু সম্ভবত মোটরসাইকেলে চড়ে গিয়েছিল। রাষ্ট্রবিরোধী পাকিস্তানি তালেবান দল এর দায় দায়িত্ব দাবি করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার গুরুত্বপূর্ণ সংসদ বিধায়কদের সঙ্গে আলোচনায় বসেছেন অভিবাসন নীতি নিয়ে কথাবার্তা বলতে। তবে অপ্রাপ্তবয়স্ক হাজার হাজার অভিবাসীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে নাটকীয় কোনো নিষ্পত্তি অত্যাসন্ন তেমন কোনো ইশারা মিলছে না এখনও। আর ওদিকে সেপ্টেম্বরের শেষাবধি পর্যন্ত সরকারি খাতের ব্যয় বরাদ্দ নিয়ে জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবার যে শর্ত নিয়ে রয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে দারুণ গুরুত্বপূর্ণ একটা সময় পার হচ্ছে এখন দ্রুত গতিতে। খবর শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার লক্ষ্যে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি নতুন কৌশল অবলম্বন করছে কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সি আর আবরার। এ সম্পর্কে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসা গত শুক্রবার মিয়ানমার সেনাবাহিনীর একটি ট্রাকের উপরে উত্তর রাখাইনে হামলা চালিয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ যে বক্তব্য দিয়েছে এবং আরসা মিয়ানমারের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে লড়াই ছাড়া এই মুহূর্তে আর কোনো পথ খোলা নেই বলে যে সতর্কবার্তা মিয়ানমার কর্তৃপক্ষকে দিয়েছে তা পুরো রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি কৌশল ও প্রচেষ্টা হিসেবে দেখছেন বাংলাদেশের বিশ্লেষকগণ। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন রোহিঙ্গা সংকট বিষয়ক বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সি আর আবরার।
সম্পর্কিত যে ন্যারেটিভ যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু মূলত বর্মি সরকারের কাছ থেকেই আমরা শুনেছি এবং আন্তর্জাতিক মিডিয়া সেটাকে গ্রহণ করেছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমার কিন্তু প্রথম থেকেই কিছুটা এক্ষেত্রে সন্দেহ ছিল যে আদৌ আরসা তারা মানে জেনুইন কোনো সেই ধরনের প্রতিষ্ঠান কিনা। এমনও হতে পারে হয়তো সে ধরনের প্রতিষ্ঠান হিসেবে এটা সৃষ্টি হয়েছিল পরবর্তীকালে, বিশেষ করে 25 আগস্টে যে ঘটনা বলা হচ্ছে সেই ঘটনায় তাদেরকে হয়তো প্রলুব্ধ করা হয়েছে। অতীতে এরকম অনেক ইতিহাস রয়েছে যেখানে এই ধরনের সংগঠনকে বিপথে পরিচালনা করা হয়ে থাকে। সো যেই ডিসপ্রপোর্শনেট যে রেসপন্স যেটা হয়েছিল বর্মি কর্তৃপক্ষ থেকে এবং যে পরিস্থিতিতে এই 30টা আউটপোস্টের উপরে যে অ্যাটাক হয়েছিল সেটা এই ধরনের একটা হাইলি যে মিলিটারাইজড রিজন সেখানে কিন্তু এটা হওয়া সম্ভব না বলে আমাদের ধারণা। কারণ একজন প্রেগনেন্ট মহিলা এক জায়গায় গ্রাম থেকে অন্য গ্রামে চিকিৎসা নিতে গেলে 3 বার সিকিউরিটি চেকপোস্ট ক্লিয়ার করতে হয়, সেখানে কিভাবে সম্ভব? এটা হচ্ছে ইতিবৃত্ত। আর এখন যেটা আমরা যেটা শুনেছি যখন প্রত্যাবাসন প্রক্রিয়া আলোচনা হয়েছে পুরোটাই মনে হয়েছে যে তাদের খুব ধরনের একটা এখানে সক্রিয়তা সেরকম ছিল না এবং সদিচ্ছাও সেখানে ছিল না। এবং আমরা কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং এটাকে ডিরেইল করার প্রচেষ্টা হতে পারে এবং মূলত বর্মি কর্তৃপক্ষ তরফ থেকে তারই ইঙ্গিত হিসাবে আমি এটাকে ব্যক্তিগতভাবে সেটা মনে করি। কাজেই এটাকে আমি খুব একটা অবাক হইনি, এই ধরনের ঘটনা চলতেই থাকবে এবং রোহিঙ্গারা যেন বাংলাদেশে তারা বহু সময় ধরে থাকেন দাঁড়িয়ে একটা ইঙ্গিত মাত্র।
রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমারের আগ্রহ যথাযথ পর্যায়ে রয়েছে কিনা এবং পুরো বিষয়টি প্রত্যাবাসনকে কতটা বাধাগ্রস্ত করবে এ প্রশ্নে ডক্টর সিআর আবরার বলেন,
কতটুকু জানা মতে যে এতদিনে যে পরবর্তী বৈঠক যেটা হওয়ার কথা ছিল তার ডেট অ্যাটলিস্ট আশা করেছিল বাংলাদেশ সেটা দেওয়া হবে এবং অন্যান্য যে সমস্ত প্রস্তুতিমূলক কর্মতৎপরতার যে উদ্যোগ যেটা ওই তরফ থেকে যেটা হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু সেরকম ভাবে হয়নি বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই যদি হয়ে থাকে তাহলে তো এটা অবশ্যই আমরা যে ডেডলাইন যেগুলো নির্ধারণ করা হয়েছিল এবং অন্যান্য যে সমস্ত অতীতে তারা কমিট করেছিল সে অতীতের ধারাবাহিকতায় এটাকে টালবাহানা এবং কালক্ষেপণ হিসেবে এবং অবস্থা দৃষ্টি সেটাই যেটা প্রতীয়মান হচ্ছে। তো কাজেই এই ব্যাপারে অবশ্যই জোরের সাথে বাংলাদেশকে আন্তর্জাতিক কমিউনিটির কাছে যেতে হবে যে আমরা চেষ্টা করেছি দ্বিপাক্ষিক ভাবে এটা করার জন্য কিন্তু বর্মি কর্তৃপক্ষের টালবাহানা আমাদেরকে যথেষ্ট রকম ভাবে হতাশ করছে যে এই প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা, প্রত্যাবাসন প্রক্রিয়াকে এটাকে ডিরেইল করা তারই মানে আগের ধারাবাহিকতার। আমি মোটামুটি ভাবে কনভিনসড যে অতীতের ধারাবাহিকতাই যে বর্মি কর্তৃপক্ষ প্রত্যাবাসন প্রক্রিয়াকে প্রলম্বিত করার প্রবণতা হিসেবেই আমি দেখছি এবং তার ধারাবাহিকতায় এটা ঘটছে,
বলছিলেন ডক্টর সি আর আবরার। এদিকে বিশেষজ্ঞগণ বলছেন রোহিঙ্গা প্রত্যাবাসনে যে সব বাধাবিঘ্নের সৃষ্টি হয়েছে বা হচ্ছে বাংলাদেশের উচিত অবিলম্বে সেসব বিষয়গুলো জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আনুষ্ঠানিকভাবে অবিলম্বে অবহিত করা। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার বিষয়ে তথ্য ফাঁসের ওপর খবর লেখায় সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর প্রবল প্রতিবাদের ঝড় উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দাবি, ভারতের উন্নয়নের স্বার্থে আধারের বৈধতা সরকারের কাছে মিডিয়ার স্বাধীনতার মতোই সমান গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, বাংলায় যাকে বলা হচ্ছে আধার, সে আধারে তথ্য ফাঁসের খবর লেখায় সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর গোটা দেশে প্রবল প্রতিবাদ শোরগোল সত্ত্বেও কেন্দ্রীয় আইন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের বক্তব্য, আধার পরিচালনাকারী সংস্থা ইউআইডিএআই এর অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ চণ্ডীগড়ের দ্য ট্রিবিউন সংবাদপত্রের রিপোর্টার সহ চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। টাকা দিলে আধার তথ্য পাওয়া মিলছে এমন অভিযোগ তোলা এমন এক রিপোর্ট বেরিয়েছে ওই সংবাদপত্রে। বিভিন্ন সাংবাদিক সংগঠন সহ নানা মহলের দাবি, এটা সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ। ইউআইডিএআই এর বিরুদ্ধে অভিযোগ ও এফআইআর তুলে নিক, আইনি ব্যবস্থার পরিবর্তে তারা সংবাদপত্রে বেরোনো রিপোর্টে কী কী ভুল আছে সেটা বরং দেখিয়ে দিক। যদিও কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দাবি এফআইআরটি দায়ের হয়েছে অজ্ঞাত পরিচয়ের লোকজনের বিরুদ্ধে, তিনি বলেছেন ভারতের উন্নয়নের স্বার্থে আধারের বৈধতা নিরাপত্তা বহাল রাখার মতোই সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ মিডিয়ার স্বাধীনতা। কংগ্রেস অবশ্য কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে খুশি নয়। দলের মুখপাত্র মনীষ তিওয়ারি বলেছেন কেন্দ্র বিরোধী মতকে হত্যা করতে চাইছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এফআইআর হওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতে সমকাম বিষয়ক আইন পুনর্বিবেচনা করবে দেশটির সুপ্রিম কোর্ট। এ সম্পর্কে ঢাকা কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সাথে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
ভারতের সমকামীদের অধিকার নিয়ে আমরা এখন কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে। শুরুতে গৌতম গুপ্ত, আপনার কাছে জানতে চাই, ভারতের সমকাম একটি অপরাধ এবং এই কাজে লিপ্ত হলে কারাবাসের বিধান রয়েছে, কিন্তু সেই বিধান নাকি সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করবে, এ বিষয়ে আপনি কি জানেন?
হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখানে এই আইনটা অনেক পুরনো এবং বলা বাহুল্য এটা ব্রিটিশ যুগে ব্রিটিশরা যে আইন করেছিল তখনকার ইংল্যান্ডের যা সমাজ ভাবনা ছিল সেই অনুসারে। কিন্তু গত কয়েক বছরে বারে বারে প্রশ্ন উঠেছে, আর কিছু না হোক সবাই তাদের এই রুচি পছন্দ নাই করতে পারে, কিন্তু তা বলে তাদের জেল খাটতে হবে এটা কিরকম ব্যাপার? এখন আমরা এক কথায় সমকামী বলি, এর মধ্যে পড়ছে ইংরেজিতে এখানে বলা হয় এলজিবিটি কমিউনিটি। এল হলো লেসবিয়ান, জি হলো গে, বাইসেক্সুয়াল হলো বি, আর ট্রান্সজেন্ডার হলো টি, এই কমিউনিটি। তো এখন এখানে এখন সত্যি কথা উঠেছে, 2013 সালে দিল্লি হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে আইনে এই যে পরস্পরের সম্মতিক্রমে এই ধরনের যৌন আচরণ তাকে অপরাধ বলে গণ্য করা যায় না। তখন এই এলজিবিটি গোষ্ঠীর মানুষেরা খুবই উল্লসিত হয়েছিলেন। কিন্তু তারপরে 2013 সালে সুপ্রিম কোর্টে যখন বিষয়টি ওঠে তখন কিন্তু সুপ্রিম কোর্ট বলে না, ওই যে পুরনো আইনের 377 ধারা রয়েছে সেটা বহাল থাকবে। সেটাও সুপ্রিম কোর্ট, এবং 2018 সালের গোড়াতে আবারও সেই সুপ্রিম কোর্ট, এখনকার সুপ্রিম কোর্টের বিচারপতিরা ওই আগেকার 5 বছর আগেকার ওই রুলিংকে খুব সমালোচনা করেছেন, বলেছে ব্যক্তিগত পরিসরে কে কি করছে, তারা দুই লিঙ্গের মানুষ কি নয়, এইটা নিয়ে বাইরের লোক সরকার কেন হস্তক্ষেপ করবে। এই দীপক মিশ্র, যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি বলেছেন যে এই ব্যাপারটি তারা আরেকবার বিবেচনা করে দেখতে চান। সবতই সেখানে দুই তরফের মতামত তারা শুনে যাহায় রায় দেবেন। এবং এই কথাটা শোনবার পর থেকে এই গোষ্ঠীর মানুষেরা অত্যন্ত আশায় রয়েছেন যে ওই অপরাধী তকমাটা অন্তত এবার বোধহয় ঘুষবে।
এই আইনটি এত পুরনো হলেও নতুন করে পর্যালোচনার কারণ কি?
পর্যালোচনা এখন সমাজ বদলে গেছে, সমাজে এখন কথা উঠছে, এবং যারা এই কমিউনিটির মানুষ তারা আগে সবটাই গোপনীয়তার মোড়কে ঢাকা থাকতে বাধ্য হতেন, কিন্তু এখন সমাজ অনেক ক্ষেত্রেই এদের মেনে নিতে রাজি আছে। হতে পারে এরা অত্যন্ত সংখ্যালঘু, বা যারা এদের মেনে নেন তারাও সংখ্যালঘু, কিন্তু এটা একটা বলা যায় একটা প্রগতিশীল চিন্তাধারা।
ভারতে কি পরিমাণ সমকামী মানুষ রয়েছে তার কি কোনো হিসেব রয়েছে?
না, সত্যি বলতে কি এর কোনো হিসেব নেই। হিসেব নেই তার একটা বড় কারণ হচ্ছে চট করে বাধ্য না হলে কেউ এটা নিজের এই সমকামিতার কথা স্বীকার করতে চান না, কেননা এ নিয়ে পাঁচজনের হাসি ঠাট্টা, অনেক ক্ষেত্রে কটুক্তি শোনা, এইসব ঝামেলা এড়াতে মানুষ এটা নিজের এই রুচির কথা বলতেন না, যদি অনেক ক্ষেত্রে অনুমান করা হতো।
এই আইনটি এত পুরনো, তারপরও সংসদ কেন আইন বদলের কথা ভাবেনি আগে?
হ্যাঁ, এইটা একটা ন্যায্য প্রশ্ন, কেননা সুপ্রিম কোর্ট এর আগে বলেছে এটা তো আসলে সংসদেরই প্রয়োজনীয় বদলটা করা উচিত ছিল, যাই হোক আমাদের কোলে যখন বলটা এসে পড়েছে। এর কারণ হচ্ছে ভারতীয় সমাজে হিন্দু হোক কি মুসলমান হোক কি অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও এটা একটা অন্যায় অপরাধের অপরাধযোগ্য ব্যাপার। অর্থাৎ এটা যেন ঈশ্বর যেভাবে স্ত্রী পুরুষকে সৃষ্টি করেছেন এটা সেই প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যাওয়া হচ্ছে। এবং এখন যে ক্ষমতাসীন বিজেপি, সেখানেও অর্থমন্ত্রী অরুণ জেটলি যেমন বলেছেন না এতে সরকারের কি করার আছে, যা যা ইচ্ছে করুক গিয়ে, আবার অন্যান্য অনেক মন্ত্রী বলেছেন না এটা ভারতীয় সংস্কৃতির পক্ষে বেমানান। এবং অধিকাংশই মানে সংসদে এলে সংসদ তো সাধারণ মানুষের রুচিকে পছন্দকে রিপ্রেজেন্ট করে, সেখানে এটা যদি ফ্রি ভোটিং হতো তাহলে সেটা যে এটা প্রত্যাখ্যাত হতো তাতে কোনো সন্দেহ নেই।
এ বিষয়ে সরকারের কি অবস্থান তা কি সুপ্রিম কোর্ট এবার জানতে চাইতে পারে?
হ্যাঁ, সুপ্রিম কোর্ট অবশ্যই এটা জানতে চাইবে, কেননা সরকারও তো এখানে এই মামলার একটা অংশীদার হতে হবে, সেখানে সরকারকে একটা স্পষ্ট অবস্থান নিতেই হবে।
আমরা জানি ভারতে মানবাধিকার সংগঠনগুলো বেশ সক্রিয় থাকে, এই বিষয়ে মানবাধিকার সংগঠনগুলো অথবা সমকামীদের কোনো সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া কি এখন পর্যন্ত পাওয়া গেছে?
না, এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু অনেকদিন থেকে যারা লড়ছে, যেমন নাচ ফাউন্ডেশন বলে একটা সংগঠন আছে, এরকম আরো কয়েকটি সংগঠন আছে যারা আদালতে এর আগে লড়াই করেছে, তারা এখন অবশ্যই খুবই খুশি এবং তারা আশা করছে এতদিনে সমস্যাটা হয়তো মিটতে চলেছে। এবং সুপ্রিম কোর্ট যেভাবে নিজেই বলেছে আমরা মামলাটা পুনর্বিচার করতে চাই, তাতে এই ওদের আশা করাটা হয়তো খুব ভুল নাই হতে পারে।
ক্ষমতাসীন বিজেপি অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দলগুলো, কংগ্রেস কি বলছে এই বিষয়ে?
না, কংগ্রেস বিজেপি বা অন্য রাজনৈতিক দল কারোরই কোনো সরকারিভাবে কারো কোনো অবস্থান নেই, কারণ সবাই এটা ধরে নিয়েছে। প্রথমত এটা নিয়ে কয়েক বছর আগে পর্যন্ত প্রকাশ্যে আলোচনাই হতো না, আর যেখানে বেশিরভাগ মানুষই মনে করেন যে না এটা অনাচার, কেন এরকম করবে, এটা প্রকৃতি বিরুদ্ধ, স্ত্রী পুরুষ রয়েছে তাদের যাতে সন্তান হয় সেই জন্য, তা এই রকম যৌনাচার করলে তো সন্তান ধারণের কোনো বিষয় নেই, তো এইসব কারণে এটা নিয়ে সব দলের মধ্যেই অল্প কিছু লোক এই সমকামকে সমর্থন করেন, কিন্তু বেশিরভাগ লোকই পুরনোপন্থী, তারা সমর্থন করেন না, কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কেউ নিজের অবস্থান বলেননি।
বিশ্বের বিভিন্ন দেশেই সমকামীদের অধিকার রয়েছে এবং সমকামী সংগঠনগুলো বেশ সক্রিয়, তাদের নানা ধরনের অনুষ্ঠান থাকে এবং বেশ জমকালো অনুষ্ঠান থাকে। ভারতের ক্ষেত্রে সমকামীদের সংগঠনগুলোর তৎপরতা কি, তারা কি ধরনের কর্মসূচি?
হ্যাঁ, এরা মাঝে মাঝেই রাজপথে মিছিল করে, সেখানে নানা রকম রংচঙে সাজ পোশাক করে তারা বেরোন, তবে এগুলো হয়তো বছরে একবার দুবার হয়, কারণ তারা জানেন আইনটা বদল করতে না পারলে কিছু করা যাবে না। হয়তো এদের এই ধরনের চেষ্টার একটা ফল হয়েছে, সুপ্রিম কোর্টে যে মনে করছে যে আজ যেটা মানুষ সঠিকভাবে কাল সেটাকে সঠিক নাই ভাবতে পারে, আজকের অনৈতিকতা কালকে হয়তো সেটা নৈতিক বলে গ্রাহ্য হতে পারে, মানুষের সমাজের সঙ্গে সঙ্গে ভাবনা চিন্তা ও পরিবর্তনশীল। কিন্তু এই রকম কিছু কিছু এদের দাবি দাওয়া সামনে এসছে বলেই আজ হয়তো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে রাজি হয়েছে।
ব্যক্তিগত যৌনতার পদ্ধতি ব্যক্তি বিশেষের নিশ্চয়ই নিজস্ব পছন্দের বিষয়, এই বিষয় নিয়ে সুশীল সমাজ অথবা সাধারণ মানুষের কি ধরনের চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করেছেন?
না, এই নিয়ে প্রকাশ্যে এটা যে খুব একটা আলোচিত হয় তা না, বা এরা যখন নিজেরা রুদ্ধদ্বার কক্ষে মিটিং চিটিং করেন, রুদ্ধদ্বার মানে মানে ময়দানে নয় এই অর্থে বলছি আর কি, সেখানে তারা খুব একটা লিমিটেড অডিয়েন্সকে অ্যাড্রেস করে বলেন, অর্থাৎ যারা সবাই তার সমর্থক এইটা ধরে নিয়ে, এটা নিয়ে যে খুব প্রকাশ্য আলোচনা হয়েছে বা হলেও খুব ছোট গোষ্ঠীর মধ্যে।
সুপ্রিম কোর্টের এই যে পুনর্বিবেচনা, আপনি কি মনে করেন এই পুনর্বিবেচনার মধ্য দিয়ে ভারতের সমকামী মানুষের অধিকার কি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে?
এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট নিজেই যে ইনিশিয়েটিভ নিয়েছে তাতে কিন্তু মনে হচ্ছে প্রতিষ্ঠিত হয়তো সত্যিই হতে চলেছে।
গৌতম গুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ।
গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমেরিকা এবং কানাডায় প্রচণ্ড শীত পড়েছে, ওদিকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও শৈত্যপ্রবাহ চলছে। ডক্টর রাশেদ চৌধুরী হাওয়াই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, প্যাসিফিক ইএনএসও অ্যাপ্লিকেশনস ক্লাইমেট সেন্টারের প্রিন্সিপাল রিসার্চ সায়েন্টিস্ট। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাথে এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়টি মূল্যায়ন করেছেন। ডক্টর রাশেদ চৌধুরী সাক্ষাৎকার নিয়েছেন শেগুফতা নাসরিন কুইন।
ডক্টর রাশেদ চৌধুরী, গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমেরিকা আর কানাডায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমেরিকার দক্ষিণাঞ্চলের কিছু কিছু রাজ্যে যেখানে সাধারণত বরফ পড়ে না, যেমন ফ্লোরিডা, সেখানেও বরফ পড়েছে। এর কি কি কারণ থাকতে পারে?
এর কারণ হচ্ছে যে প্রথম কারণটা আমরা চিহ্নিত করে থাকি, সেটা হলো যে এটা একটা লানিনার বক। লানিনাটা বছরে যা হয়ে থাকে সাধারণত আপনার আমেরিকার কিছু কিছু অঞ্চলে স্বাভাবিকের চাইতে একটু বেশি ঠান্ডা হয়, আবার কোথাও কোথাও স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, এবং বিশেষ করে দক্ষিণ দিক দিয়ে যেমন নেভাডা, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো, এই অঞ্চলগুলোতে একটু স্বাভাবিকের চাইতে বেশি আপনার ড্রাই হয়ে থাকে। আবার ওইদিকে যদি আমরা মন্টানা, ড্যাকোটার দিকে যাই, সেদিকে সাধারণত স্বাভাবিকের চাইতে বেশি ঠান্ডা হয়। আবার এদিকে আমরা যদি অরিগন, ওয়াশিংটনের দিকে যাই, আমরা লক্ষ্য করবো যে এই অঞ্চল দিয়ে স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। আবার একইভাবে এদিকে আমরা মিশিগান, নিউ ইয়র্কে যাই, সেখানেও ব্যাপারটা এরকম। এটা একটা স্বাভাবিক চিত্র, অর্থাৎ যে বছরই লানিনা হয়ে থাকে, লানিনা কথাটার অর্থ হচ্ছে যে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা যখন স্বাভাবিকের চাইতে নিচে নেমে যায়, তখন এই ধরনের একটা ক্লাইমেট অ্যানোমালি বা ওয়েদার অ্যানোমালি হয়ে থাকে পুরো পৃথিবী জুড়েই। এর ইম্প্যাক্ট মার্কিন যুক্তরাষ্ট্র করে থাকে, ইভেন বাংলাদেশেও হয়ে থাকে। সেরকম একটা প্রভাব এবছরের আমি বলবো 2017 সালের অক্টোবর থেকেই লক্ষ্য করা যাচ্ছিল, যেটা নভেম্বর ডিসেম্বরে এসে বেশ প্রকট ভাবে দেখা দেয়। যদিও এবারে লানিনাটা ছিল মোটামুটি কিছুটা দুর্বল প্রকৃতিরই বলা যায়, যেমন অন্যান্য যদি আমরা শক্তিশালী লানিনা গুলোর সাথে তুলনা করে থাকি 1998 সালের সাথে অথবা 1988 সালের সাথে, সেই প্রেক্ষাপটে বিচার করলে এবারে লানিনাটা ততটা শক্তিশালী ছিল না, কিন্তু তারপরও তার একটা স্বাভাবিক যে প্রভাব পড়ার কথা ছিল সে পড়াটাই স্বাভাবিক এবং সেমনটাই হয়েছে। কিন্তু কথা যেটা হলো যে এত প্রচন্ড ঠান্ডা পড়লো কেন? স্বাভাবিক লানিনার সময় তো আসলে এতটা ঠান্ডা পড়ে না। এই প্রচন্ড ঠান্ডা পড়ার মূল কারণ যেটা মোটামুটি ভাবে এখন ক্লাইমেট কমিউনিটিতে আলাপ হচ্ছে এবং যার একটা গ্রহণযোগ্যতা যথেষ্ট দিন দিন বেড়েই যাচ্ছে, সেটা হলো যে আর্কটিক সার্কুলেশন। এই আর্কটিক সার্কুলেশনের কারণে সাধারণত উইন্টারের এই সময় আলাস্কাতে প্রচুর বরফ পড়ে এবং প্রচুর ঠান্ডা দেখা যায়। আপনি যদি এবার লক্ষ্য করেন দেখবেন আলাস্কাতে কিন্তু সেরকম ঠান্ডা পড়েনি, অথচ মেইনল্যান্ড ইউএসএ এরকম একটা ব্যাপক ঠান্ডা দেখা যাচ্ছে। এর কারণটা হচ্ছে আর্কটিক সার্কুলেশনটা কিছুটা শীত করে, আলাস্কাকে হিট না করে এটা হিট করলো মেইনল্যান্ড ইউএসএ, এবং এটাই হচ্ছে নতুন জিনিস। এই জিনিসটা এটার কারণেই এরকম ঠান্ডা অনুভূত হচ্ছে। ফ্লোরিডার মতন একটা রাজ্য যেখানে কখনই বরফ পড়ার সম্ভাবনা থাকে না, সেখানেও এবার বরফ পড়েছে, এবং আপনি লক্ষ্য করবেন যে ঘন্টায় 60-70 মাইল বেগে উত্তর পূর্বাঞ্চলীয় সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা, ওয়াশিংটন ডিসি, উইসকনসিন, মিজোরাম, মিশিগান, নর্থ ডেকোটা, ভার্জিনিয়া এবং এই ধরনের আরো অঞ্চলে একইভাবে তুষারপাত হয়েছে। মোটামুটি এক শতকের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড সৃষ্টি আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা আগামী কিছু দিনের মধ্যে। এটা এটাই হচ্ছে মূল কারণ বলে এখন মনে করা হচ্ছে।
আমরা দেখেছি যে বাংলাদেশে প্রচন্ড শীত পড়েছে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বয়ে চলা তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড মাত্রায় কমে গেছে, এর কি কারণ?
আমি ওই লানিনার প্রসঙ্গতেই আসব এবং এখানেও আর্কটিক সার্কুলেশনের একটা ব্যাপার আছে। তবে আর্কটিক সার্কুলেশনটা বাংলাদেশের ক্ষেত্রে কতটা প্রযোজ্য বা কিভাবে হিট করে থাকে এই বিষয়ে আসলে কোনো গবেষণা হয়নি আমার কাছে, অতিক সম্পর্কটাকে জাস্টিফাই করার মতন তথ্য এই মুহূর্তে নেই। তবে হতে পারে এটাও একটা কারণ। তবে আরেকটা কারণ যেটা লানিনার বাংলাদেশ এমনিতেই সবসময় এলনিনো লানিনা দ্বারা খুব বেশি মাত্রায় প্রভাবিত, যেহেতু এইবারে লানিনাটা ছিল উইন্টার লানিনা, লানিনার আবার কতগুলো প্রকার ভেদ আছে। লানিনা সাধারণত ফর্ম করে এপ্রিল মে জুনে এবং জুলাই আগস্ট সেপ্টেম্বরে গিয়ে এটা পিক অবস্থানে স্টে করে, তারপরে গ্র্যাজুয়ালি এটা ডিকেইং ফেজে চলে যায়। কিন্তু এবারে লানিনাটা কিন্তু উইন্টার লানিনা, এটা কিন্তু ফর্মই করেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়। এই সময়ে যখন লানিনা ফর্ম করে সেক্ষেত্রে উইন্টারটা স্বাভাবিকের চাইতে একটু বেশি ঠান্ডা হয়। আর বাংলাদেশের ক্ষেত্রে এবার তাই হয়েছে, যেহেতু এটা উইন্টার লানিনা সেক্ষেত্রে বাংলাদেশে তো এমনিতেই অক্টোবর নভেম্বর ডিসেম্বরে স্পেশালি ডিসেম্বরের দিকে একটু ঠান্ডা পড়ার কথা, যদিও এখন আগের মতো ঠান্ডা পড়ে না কিন্তু তবুও কিছুটা ঠান্ডা পড়ে বিশ্ব উত্তর অঞ্চলের দিক দিয়ে। এইবার লানিনার কারণে এই ঠান্ডার পরিমাণটা বেড়ে গেছে। এখন আর্কটিক সার্কুলেশন বাংলাদেশকে কতটা প্রভাবিত করছে এই বিষয়টি এখনো আমার কাছে তথ্য নাই, তবে আমি আশ্চর্য হব না যে এটাও একটা কারণ হতে পারে।
আচ্ছা আচ্ছা, জলবায়ু পরিবর্তনের কারণে বা আমি প্রশ্নটা অন্যভাবে করছি, এই যে বাংলাদেশে যে এত প্রচন্ড শীত পড়েছে এর পেছনে কি জলবায়ু পরিবর্তনের কোনো কারণ আছে?
প্রথম আমি আপনার প্রথম কথাটায় আসি, যে আর্কটিক সার্কুলেশনটা যেটা আলাস্কাতে হিট করার কথা ছিল সেটা আলাস্কাতে হিট না করে মেইনল্যান্ড ইউএসএ হিট করলো কেন, এই যে সার্কুলেশনের এই শিফটটা, এটা একটা নতুন জিনিস। এখন এই শিফটটা কি জলবায়ু পরিবর্তনের কারণে অথবা এটা কি একটা ন্যাচারাল শিফট, এই বিষয়টা কিন্তু আগামী দিনে এগুলো নিয়ে গবেষণা হবে। অনেকেই মনে করেন এটা জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে, আবার অনেকে মনে করেন যে না এটা একটা ন্যাচারাল প্রসেস, যেমন একদল সায়েন্টিস্ট অলরেডি বলেই ফেললেন কিছুদিন আগে, এই তো গতকাল পরশু এই সময়, যে 230 বছরের মধ্যে যে একটা গ্লোবাল ওয়ার্মিং সাইকেল ছিল এই সাইকেলটার একটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়ে এটা 100 বছরের গ্লোবাল কুলিং সাইকেলের রূপ নিচ্ছে। এই বিষয়গুলো আসলে আগামী দিনে আলোচনার মধ্যে আসবে, বিতর্কও থাকবে, কেউ কেউ হয়তো এই এই ধরনের একটা হাইপোথেসিসকে মেনে নেবেন, আবার অনেকে হয়তো মত পোষণ করবেন। তবে মূল বিষয়টা হচ্ছে যে আর্কটিক সার্কুলেশনটা এইভাবে পরিবর্তন হয়ে গেল কেন হঠাৎ করে, এর নিশ্চয়ই কোনো কারণ আছে, হয়তো ন্যাচারাল প্রসেস যদি হয়ে থাকে সেটাও বিজ্ঞানীদের কাছে এখনো ক্লিয়ার না, আর যদি অ্যান্থ্রোপোজেনিক ফোর্স কাজ করে থাকে সেটা নিয়েও আসলে খুব একটা চিন্তা ভাবনা করা হয়নি এতদিন। আমি এই বিষয়টা মনে করব যে এটা ঠিক এই মুহূর্তে একদম আপনাকে সঠিক কোনো অ্যানালাইসিস দেওয়া ডিফিকাল্ট, আমরা এটা গবেষণার পর্যায়ে থাকবে এটাই মনে করি। তবে দ্বিতীয় যে আরেকটা প্রসঙ্গ আমি তুলব, গ্লোবাল ক্লাইমেট মডেলগুলো অনেকদিন থেকেই দেখে আসছে যে ক্লাইমেট চেঞ্জের কারণে আগামীতে এনসো এলনিনো এবং লানিনোর ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। একদল বলছে এলনিনোর পরিমাণ বেড়ে যাবে, ঘন ঘন এলনিনো হবে, আরেকদল আরেকটা গ্রুপ বলছে কিন্তু লানিনা ঘন ঘন বেড়ে যাবে, গরম পড়বে, ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা। সেই প্রেক্ষাপটে কিন্তু চিন্তা করে বলা যায় যে একটা ইনডিরেক্ট কারণ আছে ক্লাইমেট চেঞ্জের কারণে এই ধরনের ক্লাইমেট অ্যালোমনি সৃষ্টি হওয়ার, অর্থাৎ যতটা ঠান্ডা পড়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি ঠান্ডা পড়ছে, যে সময়ে লানিনার সংখ্যা এভাবে বেড়ে যাওয়া এবং তার কারণে ঠান্ডা পড়ে যাওয়ার একটা ছোট্ট কারণ খুঁজে পাওয়া যায় যে ক্লাইমেট চেঞ্জের সাথে এটা জড়িত। তবে যদি আমরা আর্কটিক সার্কুলেশনের বিষয়টা নিয়ে এই কারণটা উদ্ঘাটন করা যায় তাহলে আমার মনে হয় পরিষ্কার করে বলা যাবে যে ক্লাইমেট চেঞ্জ বোধহয় গ্লোবাল ক্লাইমেটকে সত্যি চেঞ্জ করে।
আচ্ছা, জলবায়ু পরিবর্তনের কারণে আমরা পৃথিবীতে বিভিন্ন দেশে কি ধরনের প্রভাব লক্ষ্য করব?
এই আজকে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে আমেরিকাতে যখন ঠান্ডায় মানে কাবু সকলেই, ঠিক সেই মুহূর্তে গরমে পড়ছে অস্ট্রেলিয়া। দেশটির আপনার লক্ষ্য করবেন যে অস্ট্রেলিয়াতে গত রোববারের তাপমাত্রা ছিল 47.3 ডিগ্রি সেলসিয়াস, যা 1939 সালের পর সর্বোচ্চ তাপমাত্রা। নিউ সাউথ ওয়েলসের আবহাওয়া বিভাগ সিডনির পেনরিথের সর্বোচ্চ তাপমাত্রা বিষয়টি নিশ্চিত করেছে। তাহলে দেখেন এই যে জলবায়ু পরিবর্তনের সাথে আমরা সবসময় একটা কথা বলে থাকি, যেটা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং, সমুদ্র পৃষ্ঠে তাপমাত্রা বেড়ে যাবে, অ্যাটমসফিয়ারে তাপমাত্রা বেড়ে যাবে, উষ্ণ হয়ে উঠবে, একই সাথে এক্সট্রিম ইভেন্ট গুলো বেড়ে যাবে। শীতকালটা হবে খুব বেশি ঠান্ডা, গরমকালটা হবে খুব বেশি গরম, পৃথিবীর কোনো এক জায়গায় প্রচুর ঠান্ডা অনুভূত হবে, আবার ঠিক অন্য জায়গায় গরমে আপনি থাকতে পারবেন না। দেখেন এই জিনিসটাই কিন্তু এখানে লক্ষ্য করা যায়। প্রথম কথা হলো যে আমেরিকাতে মানে কল্পনাতীত ঠান্ডা, অথচ অস্ট্রেলিয়াতে থাকার মতো না এইরকম গরম, এমনটা কিন্তু কখনো হয়নি। এগুলোর ইম্প্যাক্ট অনেকটাই জলবায়ু পরিবর্তনের কারণে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা বলে থাকি যে এলনিনো লানিনোর পরিমাণ বেড়ে যাবে। এলনিনো লানিনোটা আসলে প্রাকৃতিক পক্ষে ক্লাইমেট এক্সট্রিমস, যেটা এক্সট্রিম এনটি মিন করে, যখন স্বাভাবিকে যেতে বৃষ্টির দিনে স্বাভাবিকে যেতে অনেক বেশি বৃষ্টি পড়ে, অথবা শুকনার দিনে স্বাভাবিকে যেতে অনেক বেশি শুকনো হয়, এরকম ব্যাপার। তো এগুলোর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে তো আপনার জলবায়ু পরিবর্তনের একটা বিরাট ইম্প্যাক্ট থাকবে আমাদের সোসাইটির। আরেকটা জিনিস হচ্ছে যে লানিনা বছরে যেটা হয়ে থাকে, আমরা পূর্বের ইতিহাস যদি লক্ষ্য করে থাকি তাহলে দেখব যে 1918, 1957 এবং 1988 এবং 2009 সালে, এই বছরে কিন্তু প্রচুর পরিমাণ ফ্লু প্যান্ডামিক ছিল, ইনফ্লুয়েঞ্জা হয়েছিল পুরো পৃথিবীতে, একটা ব্যাপক হারে ফ্লু হয়েছে। এবং এই প্রত্যেকটা বছরই কিন্তু জাস্ট লানিনার পরের সময়টুকু, অর্থাৎ লানিনা যখনই হচ্ছে তারপরেই কিন্তু এই ধরনের একটা ফ্লু হওয়ার সম্ভাবনা থেকে যায়। উন্নত বিশ্ব, উন্নয়নশীল বিশ্বে তো অবশ্যই, সুতরাং এটা একটা বিরাট বড় ধরনের ইম্প্যাক্ট, বিশেষ করে লানিনার বছর। আমি আজকে লানিনা নিয়েই কথা বলছি, বিকজ যেহেতু ঠান্ডার বিষয় আসছে, এলনিনোর ক্ষেত্রেও এই ধরনের ব্যাপক পরিবর্তনে আরো বিভিন্ন ধরনের সামাজিক ইম্প্যাক্ট লক্ষ্য করা যাবে।
ডক্টর রাশিদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়টা দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
আগামীকাল আমাদের হ্যালো ওয়াশিংটনের বিষয় ট্রাম্প প্রশাসনের এক বছর। যুক্তরাষ্ট্রের সাময়িক বৈধতার অনুমতিতে থাকা এল সালভাডোরের 2,60,000 নাগরিক অনুমতি বাতিল করা হচ্ছে। ইতিমধ্যেই হোমল্যান্ড সিকিউরিটি ঘোষণা দিয়েছে, বলা হচ্ছে তাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, এবারে তারা দেশে ফিরে যাক। ভয়েস অব আমেরিকার সংবাদদাতার তথ্য নিয়ে অভিবাসন বিষয়ে আইনি প্রতিষ্ঠানের কর্মী নাসরিন আহমেদের সাথে কথা বলে রিপোর্ট করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ আহসানুল হক। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি যে 2,60,000 সালভাদোরিয়ানের সাময়িক সুরক্ষা অনুমতি বাতিলের ঘোষণা দিয়েছে, তারা কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্রে থেকেছেন, এখানেই তাদের সন্তান সন্ততি হয়েছে, তাদের সবাইকে নিয়েই এখন দেশে ফিরতে হবে। স্বাভাবিকভাবেই তারা উদ্বিগ্ন। সাময়িক সুরক্ষা নিয়ে যারা এই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সেই সব সালভাদোরিয়ান মানুষগুলো তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। একই ধরনের সিদ্ধান্ত বা ঘোষণা আসতে পারে কয়েক লাখ হাইতি, নিকারাগুয়া, সুদান সহ অন্যান্য দেশের মানুষের ক্ষেত্রেও। সালভাদোরিয়ান হোজে হারকুলিস 15 বছর বয়সে যুক্তরাষ্ট্রে এসেছিলেন, ভার্জিনিয়ায় বসবাস করেন তিনি। তার লক্ষ্য ছিল কাজ করে কিছু পয়সা জোগাড় করা। ভয়েস অফ আমেরিকার রিপোর্টার জ্লাটিকা হোক তার সঙ্গে যখন কথা বলেন তিনি বললেন, বলছিলেন, আমার উদ্দেশ্যই ছিল কাজ করা, লেখাপড়া করব এমন চিন্তা কখনো করিনি, তাই এখনও কাজ করেই চলছি। হারকুলিসের কাগজ ছিল না, অর্জব বা ছোটোখাটো কাজ করেছেন প্রথম দিকে। বাগান করা তার শখ ছিল, পরে অবশ্য টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএসের আওতায়, যেটিকে আমরা সাময়িক অনুমতি বলেছি, তার আওতায় সে নিজেই একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলে। দুজন ফুল টাইম কর্মীও কাজ করে তার সঙ্গে। সালভাদোরিয়ান স্ত্রীর ঘরে এখন তার দুই পুত্র, তাদের জন্মও যুক্তরাষ্ট্রেই। হারকুলিসের মতো 2,60,000 সালভাদোরিয়ান এভাবেই রয়েছেন এখানে 2001 সাল থেকে 2019 সাল পর্যন্ত। এই টিপিএসে তাদের থাকার অনুমতি দেওয়া হয়েছে এবং ট্রাম্প প্রশাসন এই ঘোষণা দিয়েছে যে 2019 সালের পর তাদেরকে চলে যেতে হবে, দেশে ফিরে যেতে হবে। হারকুলিস বুঝতে পারছে এখন সামনে তার কঠিন সময় আসছে, তবে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে এই সময়সীমা অতিক্রান্ত হলে, এই জন্য বিকল্প কিছু করা যায় কিনা সে চিন্তাও করছে। হারকুলিস বলল,
In our country there's a lot of crime. Everything is difficult. One can't live well like here or as peacefully. Above all else,
বলছিল আমি দেশে ফিরে গেলে সেখানকার অবস্থার সঙ্গে আমি কুলিয়ে উঠতে পারবো না, কারণ আমাদের দেশে নানান রকমের অপরাধ সংঘটিত হয়, সব কিছুই কঠিন সেখানে। এখানকার মতো সুন্দর জীবন পাবো না দেশে ফিরে গেলে, কাজ পাবো না, আর আমার স্ত্রী এবং সন্তানদের জীবন আরও কঠিন হয়ে পড়বে। এখন এই কাজের অনুমতি শেষ হলে আবার অনুমতি পেতে হলে $7,000 শুধুমাত্র ফি দিতে হবে তাকে। হারকুলিসের স্ত্রী সোনিয়ার বক্তব্য হচ্ছে,
I go wherever my husband goes, wherever my kids, and you know, we'll go together.
আমার স্বামী এবং সন্তানরা যেখানে যায় আমিও সেখানেই যাব, এছাড়া আমার কাছে আর কোনো বিকল্প নেই। গত মে মাসে যখন হাইতির টিপিএসের আওতায় থাকা মানুষদের অনুমতি তুলে নেবার কথা ওঠে, তখনকার হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি, বর্তমান হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ জন কেলি বলেছিলেন,
By definition, TPS is temporary, meant to be temporary.
বলেছিলেন, টিপিএস একটি সাময়িক কর্মসূচি এবং আমরা এটিকে সাময়িক হিসেবেই ধরে নিয়েছি। সালভাদোরের পররাষ্ট্রমন্ত্রী হুগো মার্টিনেস বললেন, তিনি টিপিএসের আওতায় থাকা সালভাদোরিয়ানদের জন্য বিকল্প কিছু চিন্তা করছেন।
Con ese horizonte,
with that timeline, habrá una ventana, there's a window of opportunity to lobby consistently.
বলছিলেন, আমি টিপিএস বন্ধ হবার আগেই তাদের জন্য কিছু একটা করবার চেষ্টা করছি, যুক্তরাষ্ট্রের সঙ্গে নানানভাবে দেনদরবার করছি। হারকুলিসের মতো লক্ষ লক্ষ সালভাদোরিয়ান, টিপিএসের আওতায় থাকা অন্যান্য দেশের মানুষেরা এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন। বাংলাদেশি কেউ টিপিএসের আওতায় আছেন কিনা বা এর ফলে অভিবাসন বিষয়ে আর যেসব কর্মসূচি নিয়ে কথা উঠেছে তার কোনোটি দ্বারা এই টিপিএস কর্মসূচি প্রভাবিত হবে কিনা বা অন্য অভিবাসন বিষয়ে যেসব বিষয় রয়েছে সেগুলোর ভবিষ্যৎ কী, এসব নিয়ে আমরা কথা বলছি এখন আইনি প্রতিষ্ঠানের কর্মী নাসরিন আহমেদের সঙ্গে। নাসরিন আহমেদ, আপনি জানেন যে নতুন প্রশাসন আসার পর থেকেই অভিবাসন নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে, তো একদম অতি সম্প্রতি হোমল্যান্ড সিকিউরিটি থেকে টিপিএসের আন্ডারে থাকা 2,60,000 সালভাদোরিয়ান নাগরিকদের অনুমতি বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে, তো এর প্রভাব কী রকম পড়তে পারে বলে আপনার ধারণা ও অভিবাসী কমিউনিটিতে?
ধন্যবাদ ফকিসের। আসলে ট্রাম্প সরকার আসার পর থেকেই এই অভিবাসন নিয়ে বিভিন্ন রকম জল্পনা কল্পনা শেষ নেই। প্রথম দিকে আমরা মনে করেছিলাম যে যতটা শক্তভাবে অভিবাসন নীতি নিয়ে কথা বলছেন, আসলে উনি ক্ষমতায় আসার পরে এটা কিছুটা নমনীয় হবে এবং এ ধরনের আশাও করছিলাম আমরা সবাই। কিন্তু আমরা যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করছি, আমরা রিসেন্টলি দেখছি, যেমন এই যে এল সালভাদোরের যে কথা, তাদের 2,50,000 লোককে যে বাতিল করা হলো, আলটিমেটলি তারা হয়তো ডিপোর্টেশন পাবে। টিপিএস এ আমাদের বাঙালি আসলে খুব বেশি নেই,
বাংলাদেশ থেকে আসার পরে দেখা যায় যে অনেকেই রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে, তো এই টিপিএস কি রাজনৈতিক আশ্রয়েরই কোনো উইং নাকি না, এটা আলাদা?
না না, টিপিএস হচ্ছে তখন কোন দেশের কোন রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হলে অথবা কোন দেশের কোন ন্যাচারাল ডিজাস্টার হিউজ যদি হয় তখন তারা, অথবা সেই ভদ্রলোক যদি এমন কোন কারণ থাকে যেটাকে বলে সে কোনো ক্রাইমের শিকার হয়েছে, অথবা অনেক সময় চিকিৎসাগত কারণে অনেকে টিপিএস নিয়ে থাকে। তো বাংলাদেশে টিপিএস আসলে খুব একটা নেই, যেমন নাইজেরিয়ান অনেক আছে, হাইশিয়ান, তাদের যখন হাইতিতে একটা আর্থকুয়েক হলো তারপর অনেক হাইশিয়ান এসেছিল এখানে, তারা টিপিএস স্ট্যাটাস আছে।
নিকারাগুয়ার আছে, সুদানের
আছে, নিকারাগুয়ার আছে, ইয়েস, অনেক দেশের আছে, কিন্তু বাংলাদেশের ওভাবে নাই, মানে তাদের সংখ্যা অনেক কম বাংলাদেশীদের।
আচ্ছা, এই যে ট্রাম্প প্রশাসন ইমিগ্রেশন নিয়ে যেসব, প্রথম থেকে উনি তো প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয়েছে ইমিগ্রেশন নিয়ে কাজকর্ম। প্রথমে মুসলিম পর্যটকদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করলেন, এরপরে একটার পর একটা বিভিন্ন রকম প্রস্তাব তুলেছেন তিনি, এবং ডাকার প্রোগ্রাম বাতিলের কথা বলেছেন, তারপরে চেইন ইমিগ্রেশন বন্ধের কথা বলেছেন। আসলে একটার পর একটা কিন্তু শুরুও হয়েছে, আপনি কি মনে করেন?
ইভেন মার্চের পরে বোধহয় ড্রিম একটা বাতিল হয়েই যাবে, এরকমই একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং আজকে তাদের কথায় মনে হলো, রিপাবলিকানদের যে আজকে সকালে বৈঠক ছিল, ইমিগ্রেশন এখন আমেরিকায় আসলে খুব টাফ। রিসেন্টলি আমরা কোর্ট কেস যেগুলো চলছে, সিগনিফিকেন্ট নাম্বার অফ কেসেস ডিপোর্টেশন অর্ডার ইস্যু হচ্ছে অনেক। আমরা তাদের অ্যাপিল করছি, মোশন ফাইল করছি, বাট ডিপোর্টেশন অর্ডার আমরা মানে আগের তুলনায় অনেক বেড়ে গেছে, এটা বলবো। আর রিসেন্টলি গত সপ্তাহে আমরা একটা কেস পেয়েছি, একটা ছেলে, ইয়াং ছেলে, সে রিসেন্টলি ন্যাচারাল সিটিজেন, মানে সে সিটিজেনশিপ পেয়েছে, তার পাসপোর্টও পেয়েছে, তারপরে তার কাছে একটা লেটার এসেছে যে তার N-400 অ্যাপ্লিকেশনটা রিভিউর জন্য তাকে ডাকা হয়েছে। এবং সেই ছেলেটা থাকে ব্রুকলিন এলাকায়, খুব নিয়ার বাই যেখানে যে ঘটনাটা করলো আমাদের বাঙালি ছেলে, আমরা যে ছেলেটা আমাদের কাছে আসার পরে নেক্সট উইক তার ইন্টারভিউ। আমরা আসলে জানি না কেন এটা রিভিউ করা হবে, এই ধরনের ঘটনা আমাদের, মানে আমি তো ইমিগ্রেশন সময় কাজ করছি লাস্ট মোর দেন অলমোস্ট 18 ইয়ার্স, এখনো পর্যন্ত ঘটে নাই।
আচ্ছা, এই অবৈধ যারা আছেন তাদের তো ভীতি একটা আছেই, মানে অবৈধ বলবো না, কাগজপত্রবিহীন যারা অভিবাসী আছেন তাদের তো ভীতি আছেই এই প্রশাসন আসার পরে। কিন্তু তিনি, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প, চেইন ইমিগ্রেশন বন্ধের যে কথা বলছেন, এইটা আলটিমেটলি কি কোনো সম্ভাবনা আছে, আপনারা যারা কাজ করছেন কিছু বুঝতে পারছেন?
চেইন ইমিগ্রেশন বন্ধের সম্ভাবনা খুবই স্ট্রং, অনেক দেশেই কিন্তু এটা অলরেডি বন্ধ হয়েই গেছে। আপনি যদি ইংল্যান্ড দেখেন, কানাডা দেখেন, একটা সময় তারা ভাই বোন বাবা মা এদেরকে আনতে পারতো, ইউনো, কিন্তু ইট অলরেডি ক্লোজ দেয়ার, ইউনো, দেয়ার ইজ অনলি আমেরিকা একটা কান্ট্রি ছিল যেখানে চেইন ইমিগ্রেশনটা এখনো ভ্যালিড। তো এটা বন্ধের সম্ভাবনা শুধুমাত্র ট্রাম্পের সময় না, আসলে এইটা বন্ধের কথা কিন্তু ট্রাম্পের আগে থেকে হচ্ছিল,
না ওবামা আমল থেকেই তো শুরু হয়েছিল। জি না, কিন্তু সমন্বিত অভিবাসন সংস্কার এর যে একটা প্রস্তাব অনেক আগের থেকে, আমি তো আসার পর থেকেই শুরু হয়েছে দেখছি, সেটা সেটা কি বন্ধ হয়ে গেল নাকি অভিবাসন সংস্কারের আর কোনো কথা উঠবে না?
আমরা এখনো হোপফুল যে কিছু একটা আসবে, কারণ এত এত মানুষ আনডকুমেন্টেড, অথবা অনেকে ডিপোর্টেশন ঝুলছে, তাদের ছেলে মেয়ে দেশি সিটিজেন, ইটস এ বিগ ম্যাস। আমরা এখনো আশা করছি, আমরা এখনো আশাবাদী যে কোনো একটা সংস্কার হয়তো আসবে।
এল সালভাদোরিয়ান যে 2,60,000 সাময়িক টিপিএস বাতিল করলো, এদের কি হবে আলটিমেটলি? এদের অব্যবহিতে এই ঘোষণার পরপরই এদের ভবিষ্যৎ কি হবে?
অবশ্যই তারা চিন্তিত, এবং আমি মনে করি হয়তো কোনো হিউম্যান রাইটস অর্গানাইজেশন এটা এগেনস্টে কোনো ফাইল করবে হয়তো কোর্টে। এটা তো মাত্র আসলো, দেখা যাক কি হয়। বাট এটা যারা টিপিএস স্ট্যাটাসে দেশে আছে তাদের জন্য এটা ভীতির, অবশ্যই একটা ভীতির কারণ, স্পেশালি যেসব দেশের লোকজন বেশি স্ট্যাটাসে আছে, নিকারাগুয়া, হাইতি,
সুদান,
সেনেগাল, এসব দেশের লোকজন, তারা দে রিয়েলি কনসার্ন অ্যাবাউট ইট।
তবে নিশ্চয়ই তাদেরকে মানে একটা সময় দেওয়া হবে?
সময় তো অবশ্যই দেওয়া হবে, কিন্তু ইটস নট গোনা বি মোর দ্যান 6 মান্থস, ইউ নো।
অসংখ্য ধন্যবাদ নাসির আহমেদ, ভয়েস অফ আমেরিকা যোগ দেওয়ার জন্য, শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার।
আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইংরেজি ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার। এই অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
আচ্ছা সাবরিনা, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আজকের এই অনুষ্ঠান কি বিষয় নিয়ে?
হ্যাঁ, তা তো নিশ্চয়ই আমি বুঝতে পারছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে ইংলিশ গ্রামার নিয়ে, কারণ আমাদের অনুষ্ঠানের নামই হচ্ছে এভরিডে গ্রামার। তার মানে হচ্ছে আমরা প্রতিদিন এভরিডে গ্রামার অর্থাৎ ইংরেজির ব্যাকরণ নিয়ে কথাবার্তা বলবো প্রতিটি পর্বে।
তা তো অবশ্যই, একদম ঠিক বলেছো। আচ্ছা, একটা কথা বলো, আমরা প্রত্যেক দিন সবসময় কিংবা এখনও যেমন আমরা যে আমাদের মনের ভাব প্রকাশ করছি, এটা কি মাধ্যমে বলছি, কি মাধ্যমে কথা বলছি?
আমার তো মনে হয় ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি।
হ্যাঁ, একদম ঠিক বলেছো। আর এই ভাষা শুদ্ধভাবে ব্যবহারের জন্যে, শুদ্ধভাবে প্রয়োগের জন্যে যে যে কাঠামোটা ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় ব্যাকরণ কিংবা গ্রামার।
আচ্ছা, কিন্তু আমরা তো সবসময় মানে ব্যাকরণ মেনে কথা বলি না।
তা বলি না অবশ্য, কিন্তু গ্রামার না মানলে ভাষার যে একটা শৃঙ্খলা আছে, আমার বিশ্বাস আমাদের দর্শকরাও সেটা বুঝতে পারবেন, যে ভাষার যে একটা শৃঙ্খলা আছে সেটা নষ্ট হয়ে যায়। আর বাঙালির কাছে তো ইংরেজি ভাষা বিদেশি ভাষা, কাজেই এই ভাষা শেখার একেবারে প্রাথমিক ব্যাপারটাই হচ্ছে, ভাষা ব্যবহারের নিয়মটাই হচ্ছে যে গ্রামার জানা প্রয়োজন।
আচ্ছা, তাহলে আজ আমরা কি নিয়ে কথা বলবো?
ইংরেজি ভাষায় আই এবং মি নিয়ে একটা বড় রকমের বিভ্রান্তি আছে।
আচ্ছা, হ্যাঁ, আমারও কিন্তু আই এবং মি এ দুটো ওয়ার্ড নিয়ে আমারও কিন্তু ভীষণ কনফিউশন আছে।
হ্যাঁ, এই দুটো ওয়ার্ড নিয়ে কনফিউশন থাকতেই পারে, ঠিক তাই। এমনকি ইংরেজি যাদের মাতৃভাষা তারাও কিন্তু অনেক সময় ভুল করেন।
আচ্ছা,
শোনো না এই বাক্যটা।
The police stopped him and I.
কি মনে হচ্ছে তোমার সাবরিনা, বাক্যটা কি ঠিক?
তা তো ঠিক বলতে পারবো না, আমার কাছে একটু কনফিউজিং মনে হচ্ছে। আবার মনে হচ্ছে ঠিকই আছে বোধহয়।
আসলে আমরা এই কনফিউশনের কথাই বলছি, কারণ এই কনফিউশন তো আমাদের মধ্যে আছেই। যেমন একটু আগে আমরা সাবরিনার কাছেও শুনলাম যে সেও কনফিউজ বোধ করছে। খোঁজ যাদের মাতৃভাষা ইংরেজি, এই ইংরেজি ভাষাভাষী লোকজনও কিন্তু এই ভুলটা করে থাকেন। তো আসলে কি জানো সাবরিনা,
কি
এই বাক্যটা কিন্তু ভুল।
কিন্তু কেন
কেন ভুল? কারণ এখানে হবে আইয়ের পরিবর্তে মি।
আচ্ছা, কিন্তু কেন?
এই ব্যাখ্যাটা তাহলে খেয়াল করে শোনো।
Well, when you are talking about yourself in the subject of the sentence, you use the subject pronoun I.
হ্যাঁ, এবার বুঝতে পারছি। সাবজেক্ট হিসেবে নিজেকে উপস্থাপন করলে আই হবে, এবং অবজেক্ট হিসেবে উপস্থাপন করলে হবে মি।
তা এই সাবজেক্ট অবজেক্ট ব্যাপারটা বুঝতে পারছো তো?
হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে একটি বাক্যের কর্তা, আর অবজেক্ট হলো বাক্যের কর্ম, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কিছু করা হয়।
বাহ, একদম ঠিক বলেছ। সুতরাং সাবজেক্ট যখন নিজেই নিজের সম্পর্কে কোনো কথা বলে, তখন আই ব্যবহার করা হয়। যেমন শোনো,
আই ওয়েন্ট টু দ্য হোয়াইট হাউস।
আর সাবজেক্ট যদি দুজন হয়, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে যদি আরো একজন থাকে, তখন
তাহলে বাক্যটা হবে এরকম,
মাই ব্রাদার এন্ড আই ওয়েন্ট টু দ্য হোয়াইট হাউস।
কিন্তু আই অ্যান্ড মাই ব্রাদার ওয়েন্ট টু দ্য হোয়াইট হাউস, এটা বললে কি ভুল হবে?
না, তা আসলে গ্রামাটিক্যালি বোধহয় ভুল হবে না, কিন্তু সাধারণ ভদ্রতা হচ্ছে নিজের কথা বলার আগে অন্যের কথাটা বলা।
আচ্ছা, বুঝেছি। কিন্তু অবজেক্ট প্রোনাউন নিয়ে তো আপনি কিছু বললেন না।
ভালো কথা বলেছ। এই সম্পর্কে নিয়মটা হলো, যদি নিজেই বাক্যের অবজেক্ট কেউ হয়, তাহলে সেক্ষেত্রে আই নয় মি ব্যবহার করতে হবে। সেটা আমি আগেও একটু আগে বলেছি। এখন উদাহরণসহ এই বাক্যটা শোনা যাক।
If you're talking about yourself in the object of the sentence, you have to use me.
The president waved at me.
আর যদি অবজেক্ট দুজন হয়?
সেখানেই অনেকে ভুল করেন। শোনো না এই সংলাপ।
When you have two people in the object, some people say the president waved at my brother and I, but that's incorrect.
So the right way to say it is the president waved at my brother and me?
That's right. It sounds wrong even to some native speakers, but me is correct because it is the object pronoun.
হ্যাঁ, এবার সবটুকুই বুঝতে পারছি।
বাহ, কিন্তু এখন তো আমাদের ওঠার সময় হয়ে এলো।
হ্যাঁ নিশ্চয়ই, তবে ওঠার আগে আমাদের দর্শক শ্রোতাদের জানিয়ে দেই যে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা যদি আরেকটু দেখতে চান এবং আমাদের উদাহরণগুলো আরেকটু অনুশীলন করতে চান, তাহলে আসতে পারেন আমাদের voabangla.com এই ওয়েবসাইটটিতে। তাছাড়া আমাদের ফেসবুক ফ্যান পেজে আমরা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি আপলোড করব।
আরেকটা কথা দর্শক শ্রোতারা জানাতে ভুলবেন না নিশ্চয়ই, যে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে ওই ফেসবুকেই কিন্তু আপনারা মন্তব্য পাঠাতে পারেন। তাহলে আজকের মতো এই অনুষ্ঠান থেকে ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন সরকার কবির উদ্দিন।
উত্তর কোরিয়া আসছে মাসে শীতকালীন অলিম্পিকে যোগদানের জন্য পিয়ংচ্যাংয়ে উচ্চস্তরের একটি প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছে। স্বৈরতান্ত্রিক শাসনাধীন উত্তর ও গণতান্ত্রিক পন্থানুসারী দক্ষিণ কোরিয়ার মধ্যে মঙ্গলবারের প্রথম মুখোমুখি সংলাপ অনুষ্ঠানে প্রস্তাবটা উঠেছিল। পাকিস্তান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক বা গোয়েন্দা সংশ্লিষ্ট পারস্পরিক সহযোগিতা ছিন্ন করার কথা বলছে, ইসলামাবাদে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তার যথার্থ অস্বীকার করে। দূতাবাসের মুখপাত্র রিচার্ড স্নেল সায়ার বলেছেন, এই সহযোগিতা বিচ্ছিন্ন হওয়া নিয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা আমরা পাইনি। দক্ষিণ চীন সাগরে দুর্ঘটনা কবলিত ইরানি তেল ট্যাঙ্কারে আগুন দাউ দাউ করে জ্বলছে এখনও আজ মঙ্গলবারেও। সেই তিন দিন আগে চীনের একটি মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগার পর থেকেই ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। এটি ঘটে চীনের পূর্ব উপকূলের অদূরবর্তী সাগরবক্ষে। ওই ট্যাঙ্কারটিতে নাবিক ছিলেন 32 জন, ইরানি 30 এবং বাংলাদেশের 2 জন। চীনের পরিবহন মন্ত্রণালয় বলছে ধ্বংসাবশেষের কাছাকাছি অজ্ঞাত পরিচয় একটি দেহাবশেষের সন্ধান মিলেছে। সন্দেহ করা হচ্ছে যে আত্মঘাতী এক বোমাবাজ পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কমসে কম 6 ব্যক্তির প্রাণনাশ ঘটিয়েছে এবং ঘটনায় 25 জনেরও বেশি লোক জখম হয়েছে। রাষ্ট্রবিরোধী পাকিস্তানি তালেবান দল এর দায়দায়িত্ব দাবি করেছে। সিরিয়ার সামরিক বাহিনী বলছে ইসরায়েলি সৈন্যরা আজ মঙ্গলবার সিরীয় ভূখণ্ড নিশানা করে বেশ কয়েক প্রস্থ ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে, যার মধ্যে দামেস্কের উত্তর পূর্বাঞ্চলবর্তী একটি এলাকাও সামিল ছিল। সেনাবাহিনী বলছে কিছু কিছু ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে, বাকিগুলো কুতায়েফে এলাকায় একটা সামরিক স্থাপনার কাছাকাছি কিছু ক্ষতি সাধন করেছে। সামরিক বাহিনীর বয়ানে বলা হয় সিরীয় বাহিনী একটি ইসরায়েলি বিমানে আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী কিন্তু এ ব্যাপারে কোনো মন্তব্য করা হতে বিরত থেকেছে। যুক্তরাষ্ট্রের 2016 নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে তদন্ত কাজে ব্যাপৃত বিশেষ অভিশংসক প্রেসিডেন্টের সাক্ষাৎকার গ্রহণ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে আলোচনায় মিলিত হয়েছেন। দুপক্ষে গেল মাসে আলোচনা হয়েছিল, কিন্তু সম্ভাব্য সাক্ষাৎকার বিষয়ে বিস্তারিত খুঁটিনাটি এখনও অবধি স্থির হয়নি বলে বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার গুরুত্বপূর্ণ সংসদ বিধায়কদের সঙ্গে আলোচনায় বসেছেন অভিবাসন নীতি নিয়ে কথাবার্তা বলতে। তবে অপ্রাপ্তবয়স্ক হাজার হাজার অভিবাসীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে নাটকীয় কোনো নিষ্পত্তি অত্যাসন্ন তেমন কোনো ইশারা মিলছে না এখনও। অভিভাষণ নীতি বিষয়ক আলোচনা হচ্ছে হোয়াইট হাউসে, আর ওদিকে সেপ্টেম্বরের শেষাবধি পর্যন্ত সরকারি খাতের ব্যয় বরাদ্দ নিয়ে জানুয়ারির ভেতরে নিষ্পত্তি করবার যে শর্ত রয়েছে তা নিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে দারুণ গুরুত্বপূর্ণ একটা সময় পার হচ্ছে এখন দ্রুত গতিতে।
আজকের অনুষ্ঠান প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন কার্টিস বাইনাম। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি আহসানুল হক। সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.